بسم الله الرحمن الرحيم سمك مسلا تورنتو كندا منغلبار مغرب نمازের পর 9 সেপ্টেম্বর 2014 আমাদের জীবনে নামাজ কিভাবে অহংকারের প্রতিষেধক হতে পারে তার উপরে সবিস্তারে আলোচনা করছেন হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতু
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام حضرت علماء کرام উপস্থিত সুধীমণ্ডলী আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা। এর প্রথমটা হল কালেমা স্বীকার করা, দ্বিতীয়টা হল নামাজ কায়েম করা, তৃতীয়টা হল রমজান মাসে রোজা রাখা, চতুর্থটা হল ধনীদের যাকাত দেওয়া, পঞ্চমটা হল সামর্থ্যবানদের হজ করা। এই পাঁচটা ভিত্তিকে আমরা সংক্ষেপে বলে থাকি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা জিনিসকে আমরা সমস্ত মুসলমানেরা ইসলামের ভিত্তি বলে বিশ্বাস করি এবং জানি। আমরা সাথে সাথে একথাও জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, এ ধর্মের ভিত্তি পাঁচটা। পাঁচটা জিনিসের উপর এ ধর্মের ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু তারপরও বিশেষত বর্তমান দুনিয়ায় মুসলমানদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত দেখতে পাওয়া যায়। যেখানে যেখানেই মুসলমান আছে সেখানেই অশান্তি বিদ্যমান আছে। তাই প্রশ্ন জাগা স্বাভাবিক, ইসলাম যদি সত্যই শান্তির ধর্ম হয়ে থাকে, আর এই পাঁচটা জিনিস যদি সত্যই এই ধর্মের ভিত্তি হয়ে থাকে, তাহলে তো আমরা শান্তির ধর্ম ইসলামে বিশ্বাসী, এবং ইসলামের এই পাঁচটা স্তম্ভেও আমরা বিশ্বাসী। তারপরও আমরা অশান্তির সাগরে হাবুডুবু খাই কেন? এই প্রশ্নটা অবশ্যই বিবেকবান মুসলমানদের অন্তরে জাগা উচিত, জাগা দরকার। এবং এই প্রশ্নটার এই সংক্ষিপ্ত জবাব আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যে বিশ্বাস করি ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা, এই পাঁচটা জিনিসকে আল্লাহর পক্ষ থেকে শান্তির ধর্ম ইসলামের ভিত্তি কেন সাব্যস্ত করে দেওয়া হল? আরো কত গুরুত্বপূর্ণ কাজ আছে ইসলাম ধর্মে, সেগুলিকে ইসলামের ভিত্তি সাব্যস্ত না করে এই পাঁচটা জিনিসকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করার কারণটা বুঝতে পারলেই ইনশাআল্লাহ আমরা অতি সহজে বুঝতে পারব যে আমরা শান্তির ধর্মে বিশ্বাসী, এ ধর্মের পঞ্চভিত্তিতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও আমরা কেন অশান্তিতে ভুগছি। বাংলাদেশের আবহাওয়ায় আর এখানের আবহাওয়া একরকম না তো? বাংলাদেশে বর্তমানে শরীর থেকে গরমে ঘাম ঝরে, আর আপনাদের এখানে আমি দেখেন জ্যাকেট গায়ে দিয়াও শীত করে, এই জন্য গলা আক্রান্ত হয়ে গেছে আপনাদের আবহাওয়ায়। মানুষের মধ্যে বেশ কতগুলি কুস্বভাব থাকে, এগুলি জন্মগত ভাবেই থাকে। এর মধ্যে বিশেষত পাঁচটা কুস্বভাব আছে। এই কুস্বভাবটা, এই পাঁচটা কুস্বভাব যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ বর্জন করতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে মনুষ্যের স্তরে পৌঁছতে পারে না, পশুত্বের স্তরেই থেকে যায়। পাঁচটা বিশেষ কুস্বভাব আছে, জন্মগতভাবেই মানুষের মধ্যে এইগুলি জাগ্রত হয়। এই কুস্বভাবগুলি দূর করতে না পারলে মানুষ মানুষ হতে পারে না, বরং পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। এই পাঁচটা কুস্বভাবের এক একটা কুস্বভাবকে দমন করার ব্যবস্থা হিসাবে আল্লাহ এক একটা জিনিসকে ইসলামের ভিত্তি স্থাপন করে দিয়েছে। একটা কুস্বভাব দমনের ব্যবস্থা হলো কালেমা, আর একটা কুস্বভাব দমনের ব্যবস্থা হল নামাজ, আর একটা কুস্বভাব দমনের ব্যবস্থা হল রোজা, আর একটা কুস্বভাব দমনের ব্যবস্থা হল হজ। তেমনি ভাবে আরো একটা কুস্বভাব দমনের ব্যবস্থা হল যাকাত। একদিনে তো সবগুলি আলোচনা করা যাবে না, আজকের মতো আমি শুধু কোন কুস্বভাবটাকে দমন করার জন্য আল্লাহ নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করলেন এবং কিভাবে নামাজ এই কুস্বভাব দমনের ব্যবস্থা হল, আজকের মতো শুধু এই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে আমরা ইসলামের পঞ্চবৃত্তির একটা ভিত্তি নামাজ, বিশ্বাসও করি নামাজ পড়িও, তাহলে আমরা শান্তি লাভ করতে পারতেছি না কেন? যে পাঁচটা কুস্বভাব মানুষকে মানুষ থাকতে দেয় না, পশুর থেকে আরো নিকৃষ্ট করে ফেলে, এর মধ্যে একটা কুস্বভাবের নাম হলো অহংকার। একটা কুস্বভাবের নাম অহংকার। এই অহংকার মানুষকে মানুষের স্তরে থাকতে দেওয়া দূরের কথা, মানুষকে পশুর স্তরেও রাখে না, পশুর থেকেও আরো নিকৃষ্টতম স্তরে বোঝায় দেয়। অহংকার জিনিসটা কি? অহংকার জিনিসটা হল নিজেকে নিজে বড় মনে করা। মুখের বেলায় হাজারবার বলুক আমি বড় না আমি ছোট, কিন্তু তার মনের ধারণাটা যদি থাকে আমি বড়, এটাই অহংকার। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আমি বড় মুখে বলতে হয় না মনে ধারণা থাকলেই এর নাম অহংকার? নিজেকে নিজে বড় বলে মনে মনে ধারণা করলে এটার নামই অহংকার। এই অহংকারের চারটা স্তর আছে। তরিকতের পরিভাষায় প্রথম স্তরের অহংকারকে বলে উজব, দ্বিতীয় স্তরের অহংকারকে বলে কিবির, তৃতীয় স্তরের অহংকারকে বলে তাকাব্বুর, চতুর্থ স্তরের অহংকারকে বলে ইস্তেকবার। আমাদের বর্তমান মুসলমান সমাজে, সাধারণ সমাজে তো দূরের কথা, বিশেষ সমাজেও সত্যিকারের তরিকতের চর্চা নাই বললে চলে। এই জন্য তরিকতের শব্দগুলি বললে মুসলমানদের এই শব্দগুলি চিনা বোঝা খুব কঠিন ব্যাপার। তাই আমি এই শব্দগুলিকে তরিকতের ভাষায় না বলে আমাদের সুজা বাংলা ভাষায় বলি। অহংকারের চারটা স্তর আছে। প্রথমটা হলো অহংকারের বীজ, দ্বিতীয়টা হলো অহংকারের চারা, তৃতীয়টা হলো অহংকারের গাছ, চতুর্থটা হলো অহংকারের ফসল। এখন বুঝলেন কিনা দেখুন, নিজেকে নিজে বড় মনে করার নাম অহংকার। এরার চারটা স্তর, প্রথমটা হলো বীজ, দ্বিতীয়টা চারা, তৃতীয়টা গাছ, চতুর্থটা ফসল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকারও থাকবে তাকে জাহান্নামে যেতেই হবে। সরিষার বিন্দু পরিমাণ অহংকার বলতে কি? অহংকারের বীজ। অহংকারের বীজও যদি কারো অন্তরে থাকে, নামাজ রোজা যতই করুক জাহান্নামে যেতেই হবে। এত জঘন্যতম কুস্বভাবটার নাম হইল অহংকার। এইরকম কথাগুলি শোনার পরেও অনেক মুসলমানের অন্তরে অহংকারে ভরা থাকা সত্ত্বেও মনে করে আমার অন্তরে অহংকার নেই। এজন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন যে কার অন্তরে অহংকার আছে আর কার অন্তরে অহংকার নাই, এটা তার মুখের দাবির দ্বারা প্রমাণ হবে না। একটা স্কেল আছে, এটা দিয়ে যার যার মনটাকে, যার যার অন্তরটাকে মাপলেই ধরা পড়বে কার অন্তরে অহংকার আছে, কার অন্তরে নাই, এবং কার অন্তরে কি পরিমাণ অহংকার আছে। এই স্কেলটা আমরা আগে বোঝার চেষ্টা করি যে কোন স্কেল দিয়া মাপলে আমার অন্তরে কি পরিমাণ অহংকার আছে কি নাই তা ধরা পড়বে। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন সরিষার বিন্দু পরিমাণ অহংকার অন্তরে থাকলেও নামাজ রোজা এবাদত বন্দেগি করা সত্ত্বেও জাহান্নামে যেতে হবে, কাজেই অহংকারের বিষটা কোনটা তাও আমার অন্তরে আছে কিনা অবশ্যই যাচাই করে অনুসন্ধান করে বের করা দরকার যে আমার অন্তরে অহংকার আছে কিনা। বের করার জন্য মুফাসসিরিন কেরাম একটা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন, এই স্কেল দিয়ে নিজের মনটাকে মাপলেই ধরা পড়ে যাবে যে আমার অন্তরে অহংকার আছে কিনা, থাকলে কি পরিমাণ আছে। এই স্কেলটা হইল আপনি একা একা নিরিবিলি নিরপেক্ষ মনোভাব দিয়া নিজের মনকে নিজেই জিজ্ঞাসা করুন যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। যদি সচেতন হইয়া থাকে লোকটা, অবশ্যই তার মন থেকে জবাব আসবে যে অবশ্যই আমার কাছে কিছু না কিছু গুণ আছে। আমি যে আমার চোখে দেখতে পারি এটাও আমার একটা গুণ, আমি যে আমার কানে শুনতে পারি সেটাও আমার একটা গুণ, আমি যে আমার মুখে কথা বলতে পারি সেটাও আমার একটা দোষ না গুণ, গুণ। আমি আমার হাতে ধরতে পারি, এটা আমার একটা গুণ। আমি আমার পায়ে চলতে পারি, এটাও আমার একটা গুণ। সুতরাং একা একা নিরিবিলি যখন আমি আমার মনকে জিজ্ঞেস করব যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা, মন যদি সচেতন থাকে অবশ্যই জবাব আসবে যে নিশ্চয়ই আমার মধ্যে বেশ কতগুলি গুণ আছে। এবার মনকে দ্বিতীয় প্রশ্ন করুন যে তোমার এই সমস্ত গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে যে একটা নীতি আছে, গুণ যার প্রশংসা তার, এটা একটা সাধারণ নিয়ম, গুণ যার প্রশংসা তার। সুতরাং এই গুণগুলি যেহেতু আমার, কাজেই আমি প্রশংসা পাওয়া, এই গুণগুলির কারণে আমি প্রশংসা পাওয়ার যোগ্য। এই জবাব যদি মন থেকে আসে, ধরা পড়ে গেল আপনার অন্তরে অহংকারের বীজ আছে। আর যদি মন থেকে জবাব আসে যে আমার মধ্যে যে দেখার গুণটা আছে এটা তো আমার নয়, আল্লাহর দান, আমার মধ্যে যে কথা বলার গুণ আছে এটা তো আমার গুণ নয়, এটা তো আল্লাহর দান, আমার বিদ্যা বুদ্ধি এলেম কালাম যা কিছু আছে একটাও তো আমার নিজস্ব নয়, সবগুলি তো আল্লাহর দান, কাজেই গুণ যার প্রশংসা তার নীতির ভিত্তিতেই আমার দেখার গুণের জন্য, আমার কানে শোনার গুণের জন্য, আমার কথা বলার গুণের জন্য, আমার বিদ্যার জন্য, আমার বুদ্ধির জন্য, আমার শক্তির জন্য, আমার ধনের জন্য, আমার রূপের জন্য, কোনো কিছুর জন্যই আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যিনি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। তবেই প্রমাণ হবে আমার অন্তরে অহংকারের বীজ নাই, তখন প্রমাণ হবে আমার অন্তরে অহংকারের বীজ নাই। এজন্যই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার সামনে তোমার গুণের প্রশংসা করে তাহলে তার মুখে মাটি নিক্ষেপ করো। এর মর্ম হল তার প্রশংসার তীব্র প্রতিবাদ জানাও। তোমার সামনে যদি তোমার গুণের প্রশংসা করে তাহলে তাকে প্রতিবাদ জানাও। কেন? যদি প্রতিবাদ না জানাও এবং তুমি সমর্থন করো তাহলে তো প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অহংকারের বীজ আছে। তোমার সামনে একজন তোমার গুণের জন্য প্রশংসা করলো আর তুমি যদি এতে খুশি হও মনে মনে, খুশি হওয়ার মানে কি যে লোকটা তো আমার প্রশংসা করেছে, ঠিকই করেছে, গুণগুলি তো আমার আছেই, প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অহংকারের বীজ আছে, গুণগুলি তো তোমার না, গুণগুলি তো আল্লাহর দান। সুতরাং তোমার এই গুণের জন্য প্রশংসা করার দরকার ছিল, আল্লাহর প্রশংসা করলো যে তোমার, এতে তোমার অন্তরে অহংকারের বীজ বুনে দিল, কাজেই তার প্রতিবাদ করো। এখানেও একটা জটিলতা আছে, সেটা হলো একজন মানুষ আপনার প্রশংসা করবে আপনার গুণের, ওই লোকটা আপনার দুশ্মন হইলে না দুস্থ হইলে, আপনার শত্রু হইলে আপনার প্রশংসা করবে না আপনার বন্ধু হইলে আপনার প্রশংসা করবে, কি মনে করেন? বন্ধু হইলে, আপনার বন্ধু আপনার প্রশংসা করল, আপনি যদি তার মুখে মুখে তীব্র প্রতিবাদ করেন তাহলে বন্ধু কিন্তু নারাজ হয়ে যাবে যে আমি তোমার কি ক্ষতিটা করলাম, আমি তোমার গুণ গাইলাম আর তুমি আমার প্রতি নারাজ হয়ে গেলে। এই জন্য প্রতিবাদের ভঙ্গিটা হবে এইভাবে যে বন্ধু তুমি যে প্রশংসাগুলি করেছ তোমার নিয়ত ভালো, তোমার আমার প্রতি তোমার ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, এই জন্যই তুমি এই প্রশংসাগুলি আমার করেছ, কিন্তু আসলে ভাই এই গুণগুলি আমার নয়, এইগুলি আল্লাহর দান, এর জন্য আমার প্রশংসা না করে আল্লাহর প্রশংসা করা দরকার। এই ভাষায় প্রতিবাদ করলে আপনার অন্তরে অহংকারের বীজ বোনাও হবে না, আপনার বন্ধুটা আপনার প্রতি বিরক্ত হবে। কেন আল্লাহ রসুল বললেন যে তোমার সামনে কেউ তোমার প্রশংসা করলে তার মুখে মাটি নিক্ষেপ করো? এই কারণে যে এই প্রশংসার দ্বারা আমার অন্তরে অহংকারের বীজ বোনা হয়ে যায়, আর অহংকারের বীজটাকেই সরিষার বিন্দু পরিমাণ অহংকার বলা হয়েছে, যে কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এই গেল যদি আমার গুণের জন্য আমি নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করি, এই যোগ্য মনে করাটাকেই অহংকারের বীজ বলা হয়। এটা শুধু মনে মনেই থাকে। আর যদি আমার মুখের দ্বারাও, মুখের ভাষার দ্বারাও প্রকাশ হয় যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে অন্তরে যে বীজ ছিল সেই বীজের চারা এখন মুখে গজাইল। অহংকারের বীজ থাকে অন্তরে, আর মুখে গজায় তার চারা। যত লোকই নিজের প্রশংসা নিজের মুখের দ্বারা প্রকাশ করে, সব লোকের মধ্যে শুধু অহংকারের বীজ নয় বরং অহংকারের চারা গজাইছে। শুধু একটা ক্ষেত্র এমন আছে যেখানে নিজের গুণটা নিজের মুখে বলা যায়, সেটা হইল নিজেকে নিজে গুণান্বিত প্রমাণ করার জন্য নয়, সমাজের উপকারের জন্য। আমি একজন গুণী এই কথাটা সমাজে প্রচারের জন্য নয়, বরং সমাজের একটা উপকারের জন্য আমার গুণটা এখন স্বীকার না করলে আর চলে না। এর উদাহরণ আপনারা ধরুন, একজন মসজিদে, আপনাদের মসজিদে একজন ইমাম নিযুক্ত করবে, ইমামের কেরাত গলত থাকলে চলবে না সহি হতে হবে? অবশ্যই ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়ার সময় তারা জিজ্ঞেস করবেন যে আপনাকে যে আমাদের মসজিদে ইমাম নিযুক্ত করব, আপনার কোরআন তেলাওয়াত সহি আছে কিনা? তখন তো তিনি আপনাদের নমাজের জমাত কায়েম করার স্বার্থে নিজের কেরাত যে সহিটা নিজের মুখে বলতে হবে যে আমার কেরাত সহি আছে। এই মুহূর্তে যে তিনি আমার কোরআন তেলাওয়াত সহি আছে কথাটা যে বললেন, আপনাদের কাছে নিজের সুনাম প্রচারের জন্য না আপনাদের মসজিদের জমাত কায়েমের জন্য? তাইলে এটা নিজের স্বার্থে না সমাজের স্বার্থে? শুধু এই ক্ষেত্রে নিজের গুণটা নিজের মুখে উচ্চারণ করলেও, অস্বীকার করলেও অহংকারের প্রমাণ হবে না। এমন কোনো বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যদি নিজের মুখে নিজের গুণ গায়, প্রমাণ হয়ে গেল তার অহংকারের বীজ নয় শুধু অন্তরে, তার মুখ দিয়া অহংকারের চারা গজায়। এরপর নিজের যে গুণটা নিজের মুখে উচ্চারণ করে এই গুণটা অন্যদের মধ্যে নাই, এরকম একটা তুলনাও যদি করে যে অমুকের এমন বিদ্যা নাই আমার যেমন বিদ্যা আছে, অমুকের এমন বুদ্ধি নাই আমার যেমন বুদ্ধি আছে, অমুকের এমন শক্তি নাই আমার যেমন শক্তি আছে, অমুকের এমন ধন নাই আমার যেমন ধন আছে, অন্যদের সাথে যদি নিজের গুণকে তুলনা করে ফেলে, এটাকে অহংকারের গাছ বলা হয়। মনে মনে নিজের নিজেকে নিজের গুণের জন্য প্রশংসার যোগ্য মনে করলে এটাকে অহংকারের বীজ বলা হয়। নিজের যোগ্যতা মুখে প্রকাশ করলে এটাকে অহংকারের চারা বলা হয়। নিজের যোগ্যতাকে অপরের সাথে তুলনা করলে এটাকে অহংকারের গাছ বলা হয়। আর যার সাথে নিজের যোগ্যতার তুলনা করল, নিজেকে বড় এবং অপরকে ছোট প্রমাণের জন্য, শুধু তুলনার দ্বারা যদি সে তার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে না, সে যাকে ছোট মনে করতেছে তাকে বাস্তবিকই সমাজের দৃষ্টিতে ছোট প্রমাণ করে দেওয়ার জন্য তার সাথে যদি অন্যায় অবিচার জুলুম অত্যাচার শুরু করে, তাহলে এটা হলো অহংকারের ফসল। যতক্ষণ পর্যন্ত অন্য একটা লোককে নিজের চেয়ে খাটো মনে না করে, অন্য একটা লোককে নিজের চেয়ে হেয় মনে না করে, যতক্ষণ পর্যন্ত অন্য একটা লোককে নিজের চেয়ে ছোট মনে না করে, ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো রকমের অবিচার করবে না, কোনো রকমের অন্যায় কাজ করবে না, কোনো রকমের জুলুম করবে না, কোনো রকমের অত্যাচার করবে না। অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন তখনই শুরু করে যখন ওই লোকটাকে নিজের চেয়ে খাটো মনে করে, অথচ খাটো সমাজে প্রমাণ করতে পারতেছে না, জুলুম অত্যাচার করে সমাজে প্রমাণ করতে চায় যে সে আমার সমান নয়। এই জুলুম অত্যাচারটা হলো অহংকারের ফসল। আশা করি অহংকারের চারটা স্তর বুঝতে পারলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন এই যে অহংকার একটা কুস্বভাব। এটা মানুষকে মানুষ থাকতে দেয় না, মানুষকে কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট করে ফেলে। কুকুরের উদাহরণ দেখুন, আমি জানি না এদেশের কুকুরদের স্বভাব, আমাদের বাংলাদেশের কুকুরগুলির স্বভাব হল কোনো একটা শক্তিশালী কুকুর যদি কোনো একটা দুর্বল কুকুরকে রাস্তাঘাটে দেখতে পায়, যতক্ষণ পর্যন্ত তার উপর ঝাঁপাইয়া পড়তে না পারে ততক্ষণ পর্যন্ত তার উপর হামলা চালায়, যতক্ষণ পর্যন্ত তারে ঘায়েল করতে না পারে ততক্ষণ পর্যন্ত তার উপর দলব অত্যাচার চালায়। আমি জানি না কুকুরেরই স্বভাব আপনারা কেউ কোনো সময় দেখেছেন কিনা, শক্তিশালী কুকুর দুর্বল কুকুরকে পাইলেই তার উপর হামলা করে বসে। কেন? তার কি অপরাধ? কোনো অপরাধ না, সে ছোট আমি বড় এটা প্রমাণ করতে হবে, এই এই কারণ, আর কোন কারণ নেই। তুমি দুর্বল আমি শক্তিশালী এটা প্রমাণ করতে হবে। বলেন তো, দুর্বলের উপর হামলা করে নিজের সবলতা প্রমাণ করা, এটা কি মানুষের স্বভাব না কুকুরের স্বভাব? এই স্বভাব কি বর্তমান সমাজের কোন মানুষের মধ্যে পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে এটা এই স্বভাবটার নাম কি? অহংকার। অহংকার সুস্পষ্টভাবে কুকুরের মধ্যে অহংকারের স্বভাব পাওয়া যায়। অহংকার স্বভাবের চূড়ান্ত ফলাফল হইল সবলের পক্ষ থেকে দুর্বলের উপর হামলা। এই অহংকার স্বভাবের চূড়ান্ত ফসল। এই স্বভাবটা যাদের মধ্যে আছে, এরা যদি মুসলমান হয়, এরা যদি নামাজিও হয়, তাহলে এরা কোন ইসলামে বিশ্বাসী, এরা কোন নামাজে নামাজি, এটা নূতনভাবে যাচাই করা দরকার। কুকুরের স্বভাব যদি আমার মধ্যে থাকে, আমার সবলতা প্রমাণ করার জন্য দুর্বলের উপর কোন অপরাধ ছাড়াই যদি আমি হামলা চালাই, আমার ইসলাম শান্তির ধর্ম হবে কিভাবে? এই এই রকম ইসলাম তো শান্তি প্রকৃত ইসলাম নয়। আমার নামাজ প্রকৃত ইসলামের নামাজ হবে কিভাবে? আমার এই নামাজ তো প্রকৃত ইসলামী নামাজ নয়, কারণ নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে দেওয়া হয়েছে নামাজের মাধ্যমে এই কুস্বভাবটা দমন করার জন্য। আমি এতক্ষণ যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, কথাগুলি কি আপনাদের বুঝে আসলো? বুঝে থাকলে বলুন তো, নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে কিসের জন্য? একটা কুস্বভাব দমন করার জন্য। কুস্বভাবটার নাম অহংকার। এটা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ওই কুস্বভাবটা, অহংকার নামের কুস্বভাবটা তাকে মানুষ হইতে দেয় না, তাকে কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট বানায় রাখে। অহংকার নামের কুস্বভাব যে মানুষের মধ্যে থাকে, এই একটা মাত্র কুস্বভাব কখনো তাকে মানুষ হতে দেয় না, কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট পর্যায়ে পৌঁছায় রাখে। বর্তমান দুনিয়াতে যত জাতির মধ্যে, যত এলাকার মধ্যে, যত দেশের মধ্যে, যত সম্প্রদায়ের মধ্যে যত রকমের অশান্তি বিরাজমান, তার ষোলো আনার পনেরো আনা এই অহংকার নামের কুস্বভাব বাস্তবায়নের জন্য। সমস্ত শক্তিশালীরা সবগুলি দুর্বলের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে কিসের জন্য? শুধু একটা কথা প্রমাণ করার জন্য, আমি শক্তিশালী তুমি দুর্বল, এটা প্রমাণ না হওয়া পর্যন্ত তোমার উপর আমার হামলা চলতেই থাকবে। আবারও বলুন তো, রাস্তায় একটা দুর্বল কুত্তা যদি একটা শক্তিশালী কুত্তার সামনে পড়ে যায়, তাহলে শক্তিশালী কুত্তাটা দুর্বল কুত্তাটারে কি করে? সমাদর করে না হামলা করে? কিসের জন্য? তুমি দুর্বল আমি শক্তিশালী এটা প্রমাণ করতে হবে। স্বভাবটা কি আসলেই মানুষের না কুত্তার? কুত্তার স্বভাব মানুষের মধ্যে কেন? ইসলাম ইসলাম কেন শান্তির ধর্ম খবর নাই? কেন নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হইল খবর নাই? শুধু গতানুগতিক ভাবে আমরা জন্মগত ভাবে মুসলমান, জন্মগত ভাবে ইসলামে বিশ্বাসী, জন্মগত ভাবে আমরা নামাজি, কিন্তু কেন ইসলাম শান্তির ধর্ম হইল? শান্তির ধর্ম ইসলামের নামাজকে কেন এই শান্তির ধর্মের স্তম্ভ সাব্যস্ত করা হইল এই ব্যাপারে না কোনো আলোচনা আছে, না কোনো চর্চা আছে, না কোনো ট্রেনিং আছে, না কোনো প্রশিক্ষণ আছে, সব চলছে তালে তালে, সব চলছে গতানুগতিক ভাবে। এই জন্য একজন মুসলমান হইয়াও, একজন নমাজি হইয়াও একটা নিরীহ দুর্বল মানুষের উপর জুলুম অত্যাচার চালায়, কিসের জন্য? সে যে দুর্বল, আমি যে শক্তিশালী, এটা সমাজে আমার প্রমাণ করতে হবে। মুসলমান এমন কুকুর হবে কেন, নামাজি এমন জানোয়ার হবে কেন? একমাত্র এই ইসলামের এই রহস্যটা না বোঝার কারণ। কোন কারণে শান্তির ধর্ম ইসলাম, ইসলামে আল্লাহ নামাজকে স্তম্ভ সাব্যস্ত করে দিলেন? আশা করি আমার এতক্ষণের কথা আপনাদের একটা কথা বুঝে আসছে, যে অহংকার নামের একটা কুস্বভাব আছে যেটা মানুষকে মানুষ হতে দেয় না, কুকুরের চেয়েও নিকৃষ্ট বানায় রাখে। এইরকম আরো চারটা কুস্বভাব আছে, আমি আগেই বলেছি যে সবগুলির আলোচনা একদিনে করা যায় না, আর বেশি কথা একদিনে বললে স্মরণ রাখা যায় না। একটা গ্লাসে এক গ্লাস পরিমাণ পানি ঢালা যায়, একটা গ্লাসের মধ্যে এক জগ পানি ঢেলে দিলে আগে যা ডুবছিল ভিতরে, পরে যা ডুববে ওইটা আগেরটা বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একদিনে বেশি কথা বললে প্রথম দিককার যে কথাগুলি অন্তরে ঢুকেছিল, পরের কথাগুলি ঢুকাইতে গিয়ে আগের কথাগুলি অন্তর থেকে বের হয়ে যায়। এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন অতি অল্প সময়ে। শ্রোতাদেরও রুচি ছিল আমরা ওয়াজ অল্প পরিমাণ শুনব, আমল করার, আমল করা পূর্ণ হলে পরে আরেকদিন ওয়াজ শুনব। সাহাবায়ে কেরাম এই মনোভাব নিয়ে ওয়াজ শুনতেন যে অল্প কথা শুনবো, আমল পরিপূর্ণ হওয়ার পরে আরো কিছু কথা শুনব। রাসূল এই মনোভাব নিয়ে ওয়াজ করতেন যে অল্প কথা বলবো, লোকে এই কথাগুলি আমল করলে পরে অন্যদিন অন্য কথা বলব। আমাদের মধ্যে থেকে এই রীতিটাও দূর হয়ে গেছে, আমাদের শ্রোতাদেরও আগ্রহ একদিনে ফারলে তিসপাড়া কোরআনের কথা শুনে যাই, আমাদের বক্তাদেরও আগ্রহ একদিনে পারলে আমি সমস্ত কোরআনের কথা বলে দিই। রাসূল করিম সুসলাম একদিনে বেশি কথা শোনাবারও চেষ্টা করতেন না, সাহাবায়ে কেরাম একদিনে বেশি কথা শুনবারও চেষ্টা করতেন না। এমনকি হাদিসে এমনও ঘটনা পাওয়া যায়, কোন সাহাবি দূর দূরান্তের দেশ থেকে রাসূলের দরবারে আসতেন এবং বলতেন, হুজুর আমাকে একটা কথা নসিহত করে দিন। রাসূল একটা কথা নসিহত করে দিতেন, তিনি আবার নিজের দেশে চলে যেতেন, বলতেন এই কথাটা আমল করার পরে আরেক দিন আমার দেশ থেকে আপনার কাছে আসবো আরেকটা নসিহত নিয়ে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরামের ওয়াজ নসিহত শোনার এই ছিল নিয়ম, রাসূল করিম সাল্লামের ওয়াজ নসিহত করারও এই ছিল নিয়ম। আমাদের এখন সবকিছু রুচি নির্ভরশীল হয়ে গেছে, আমাদের রুচি হইল যে কথা যত পারা যায় বেশি শুনি, কিন্তু আমল করলাম কি না করলাম না এইটার আর তদন্ত করার দরকার নেই। আমরা যারা কথা বলি আমরাও চাই যে একদিনে যা পারি একটু বেশি কথা বলে দেই, আমার কোন কথা, আমার কোনো কথা শ্রোতাদের আমলে আসলো কিনা সেটাও আমার তদন্ত করার কোনো দরকার মনে করি না। এই জন্য আমাদের ওয়াজ নসিহত বেশি হওয়া সত্ত্বেও আমাদের আমল কম হয়, কথা বেশি, ওয়াজ বেশি হয় আর আমল কম হয়। রাসূল করিম সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের মধ্যে নিয়ম ছিল যে কথা কম হোক আমল বেশি হোক, কথা কম হোক আমল বেশি হোক। এই কারণে আজকে আমি পাঁচটার কথা বলবো না, শুধু একটা, আজকে একটা কথা শুধু বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে যে একমাত্র শান্তির ধর্ম বলে ঘোষণা দিলেন এবং এই ধর্মের জন্য পাঁচটা জিনিসকে স্তম্ভ সাব্যস্ত করে দিলেন, এর মধ্যে একটা মাত্র স্তম্ভ হইল নামাজ। শান্তির ধর্ম ইসলাম, এই শান্তির ধর্ম ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হইল নামাজ। এই নামাজকে ইসলামের স্তম্ভ কেন সাব্যস্ত করা হইল? মানুষের মধ্যে জন্মগতভাবে অহংকার নামে একটা কুস্বভাব জাগ্রত হয়, যে কুস্বভাবটা মানুষকে মানুষ থাকতে দেয় না, কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট করে ফেলে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কুকুরও দুর্বলের উপর অত্যাচার চালাইয়া নিজের শক্তি প্রমাণ করতে চায়, মানুষও দুর্বলের উপর হামলা চালাইয়া নিজের শক্তি প্রমাণ করতে চায়, তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হইল কিভাবে, কুকুরের সমান হইল? তাইলে তো যুক্তির কষ্টিভাতরে যাচাই করলে দেখা যাবে যে এইটা কুকুরের চেয়ে নিকৃষ্ট হইল না, বড়দূর কুকুরের সমান হইল, কিন্তু আসলে তা নয়। কুকুরের সমান হইল না, কুকুরের চেয়ে নিকৃষ্ট হইল। কিভাবে? দুর্বলের উপর শক্তি, সবলের পক্ষ থেকে দুর্বলের উপর জুলুম অত্যাচার, অন্যায়, অবিচার, নির্যাতন চালাইলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই কথাটা বুঝার মতো যোগ্যতা দুনিয়ার কোন কুত্তার মধ্যে নাই। নাকি আপনাদের দেশের কোন কুকুর কুকুর এই কথাটা বুঝে যে কোনো একটা দুর্বল কুকুরকে আমি হামলা করলে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কথাটা বুঝার যোগ্যতা আছে কোনো কুকুরের? নাই। তাহলে কুকুর যে দুর্বলের উপর হামলা করে, ভয়াবহ পরিণাম বুঝে শুনে করে না না বুঝে করে? এবার বলুন তো, মানুষের মধ্যেও এই কথাটা বোঝার যোগ্যতা নাই যে দুর্বলের উপর হামলা চালাইলে আমার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে? তাহলে মানুষ যদি দুর্বলের উপর হামলা করে, পরিণাম না বুঝে করে না বুঝে শুনে করে? কুত্তা যদি দুর্বলের উপর হামলা করে, ভয়াবহ পরিণতি বুঝে শুনে করে না না বুঝে করে? সুতরাং এই অহংকারের কারণে মানুষ কুত্তার সমান হইল না, নিকৃষ্ট হইল, কুত্তার চেয়ে নিকৃষ্ট হইল। এই একটা মাত্র কুস্বভাব, যেই কুস্বভাবটা মানুষকে মানুষ থাকতে দেয় না, কুকুরের চেয়েও অনেক আরো নিকৃষ্টতম স্তরে পৌঁছায় দেয়। এইটাকে দমন করিয়া মানুষ যেন মনুষ্যত্ব লাভ করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন। আর নামাজের মাধ্যমে অহংকার দমন করে মনুষ্যত্ব অর্জন করতে পারলে শুধু পরকালে শান্তি নয়, দুনিয়াতেই শান্তি প্রতিষ্ঠিত হবে। বলেন, জুলুম অত্যাচার বন্ধ হবে কিনা নামাজের মাহিত্যটা বুঝে নামাজ পড়লে? অহংকার নামের কুস্বভাবটাকে যদি আমি নামাজের দ্বারা দমন করে ফেলতে পারি, অহংকার নামের কুস্বভাবটাকে যদি আমি নামাজের দ্বারা দমন করে ফেলতে পারি, তাহলে আমার দ্বারা এই দুনিয়ার সমাজে কোনো মানুষের কষ্ট হবে? কষ্ট হবে না। তাইলে আমার নামাজ আমার পরকালে শুধু শান্তি প্রতিষ্ঠা করলো না, আমার নামাজ আমার দুনিয়ার সমাজে অশান্তি প্রতিষ্ঠা করলো, হ্যাঁ দুনিয়াতে অশান্তি প্রতিষ্ঠা করলো। এই জন্য ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভ বুঝে শুনে যারা গ্রহণ করে, এরা পরকালে শান্তি পাবে, পরে আগে দুনিয়ার জীবনে শান্তি লাভ করতে পারবে। এই কারণে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এবং এই কারণে শান্তির ধর্ম ইসলামের এই পাঁচটা জিনিসকে আল্লাহর পক্ষ থেকে স্তম্ভ সাব্যস্ত করে দেওয়া হয়। এক কথায় এই কথাগুলিকে বলা যায় ইসলামের পঞ্চবিধি বিশ্ব শান্তির গ্যারান্টি। ইসলামের পঞ্চবিধি বিশ্ব শান্তির গ্যারান্টি। বারবার বলছি, পাঁচটার কথা আজকে বলা যাবে না, শুধু নামাজটার কথাই ধরুন। নামাজকে আল্লাহ ইসলাম ধর্মের স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন অহংকার দমনের জন্য। আমি অহংকার দমন করতে পারলে বর্তমান দুনিয়াতে যত অশান্তি আছে, ষোলো আনার পনেরো আনা দূর হবে কিনা? বর্তমান দুনিয়াতে যত অশান্তি আছে, ষোলো আনার পনেরো আনাই তো শুধু নিজের নিজের শক্তি প্রমাণের জন্য দুর্বলের উপর হামলা করা হচ্ছে, কাজে এই অশান্তি তো থাকবে না। বুঝে থাকলে বলুন, ইসলামের পঞ্চবিত্তি পালন করলে শুধু শুধু পরকালে শান্তি পাওয়া যায় না, আগে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হয়? সুতরাং ইসলামের পঞ্চবিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। কথাটা বলতে পারেন, ইসলামের পঞ্চবিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। আখেরাতের শান্তি পরে, আগে দুনিয়ার শান্তি। ইসলামের পঞ্চবিত্তি বুঝে শুনে গ্রহণ করতে পারলে আগে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে, তারপর পরকালে শান্তি হবে। এবার আমরা বুঝার চেষ্টা করি, এতক্ষণ বুঝলাম যে অহংকার নামের কুস্বভাবটা আমাকে মানুষ হতে দেয় না, আমাকে কুকুরের চেয়ে নিকৃষ্ট বানায় ফেলে। সুতরাং আমি এই পশুত্বকে পরিহার করে কিভাবে আমি মনুষ্যত্ব লাভ করতে পারি, সেই পথ প্রদর্শনের জন্য আল্লাহ নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন। অর্থাৎ নামাজ হবে অহংকার দমনের এক অনুপম ব্যবস্থা, নামাজ হবে অহংকার দমনের একটা তুলনাহীন ব্যবস্থা। কিভাবে? এবার দেখুন কিভাবে। আমরা যারা নামাজও পড়ি, দুর্বলের সাথে অবিচারও করি। বলুন তো, বর্তমান মুসলমান সমাজে এমন মুসলমান পাওয়া যাবে কিনা যে নিজে নামাজও পড়ে আবার দুর্বলের সাথে অবিচারও করে, পাওয়া যাবে? এই লোকটার নামাজ কেন অহংকার দমন ব্যবস্থা হইল না? কারণ সে আসল নামাজ পড়ে না, তার মধ্যে নামাজের মূল নাই, নামাজের খুলস আছে। একটা জিনিসের একটা হলো মূল আর একটা হলো তার খুলস। খুব সহজ বাংলায় এটাকে বলে সাল, একটা হলো মূল একটা হলো সাল। এই যে রাস্তার পাশে গাছ আছে, জঙ্গলে গাছ আছে, বাগানে গাছ আছে, গাছের সাল নাই, সাল নাই, সাল কি ভিতরে থাকে না বাইরে থাকে? আর মূল থাকে সালের ভিতরে। ঠিক তেমনি ভাবে আমরা যারা নামাজও পড়ি এবং অন্তরে অন্তরে অহংকারের বীজ রাখি, মুখের দ্বারা অহংকারের চারা প্রকাশ করি, অপরের সাথে নিজের গুণের তুলনা করে অহংকারের গাছ লাগাই, আর দুর্বলের সাথে অবিচার অত্যাচার করে অহংকারের ফসল ফলাই, আমাদের নামাজ মূল নামাজ নয়, আমাদের নামাজ নামাজের খুলস, আমাদের নামাজ হইল আসল নামাজের সাল মাত্র। একটা একটা হইল গাছের যেমন একটা মূল আর একটা সাল, তেমনি ভাবে নামাজেরও আছে একটা মূল আর একটা আছে সাল। আমার নামাজ যদি আমাকে অহংকার মুক্ত করতে না পারে, আমার নামাজটা মূল না সাল? আর আমার নামাজ যদি আমাকে অহংকার মুক্ত করতে পারে, আমার নামাজটা শুধু সাল না মূল? মূল। নামাজেরও দুইটা দিক আছে, একটা হলো নামাজের সাল আর একটা হলো নামাজের মূল। যদি শেষ পর্যন্ত আমার হাতে সময় সুযোগ থাকে, তাহলে নামাজের সাল কোনটা এবং মূল কোনটা দুটোটা আমি পরিষ্কার করে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এর আগের জরুরি কথাগুলি আগে শেষ হোক। আমরা এর আগে বোঝার চেষ্টা করি যে নামাজকে যে আল্লাহ অহংকার দমন ব্যবস্থা হিসাবে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে দিলেন, কিভাবে নামাজ অহংকার দমন ব্যবস্থা হল? অহংকারের মূল কথা ছিল আমি বড়, মনে আছে? অহংকারের মূল কথা ছিল আমি বড়। আর যেই কথার দ্বারা নামাজ শুরু করে সেই কথাটাই হল আমি বড় নই আল্লাহ বড়। আপনারা কোন কথার দ্বারা নামাজ শুরু করেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়। আমি বড় ছিল অহংকারের দাবি, আর আল্লাহ বড় হইল নামাজের প্রথম কথা। দেখেন নামাজের শুরু থেকেই আমি বড় মনোভাবের মাথায় কুঠার আঘাত পড়লো কিনা, তার মনে মনে ভাবছিল আমি বড়, কিন্তু নামাজ শুরুই হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ বড় না বলবে, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ শুরুই হবে না। আল্লাহকে বড় স্বীকার করে নিলে আমি বড় মনোভাবটা আর থাকতে পারে না। প্রত্যেক দিনই আমরা নামাজ পড়ি, প্রত্যেক দিনই আল্লাহ আকবর, প্রত্যেক দিনই আল্লাহ আকবর বলি, অথচ একদিনও আমি বড় এই মনোভাব দূর করার জন্য আল্লাহ বড় কথার দ্বারা নামাজ শুরু করতে হয়, এই এই প্র্যাকটিস, এই চর্চা, এই অনুশীলন আমাদের মধ্যে নেই। আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের অনেকের মধ্যে এই নামাজের মূল আছে না শুধু সাল আছে? সাল, গাছের সাল থাকলে যেমন গাছে ফসল ধরে না, ঠিক তেমনি ভাবে নামাজের মূল না থাকলে, নামাজের সাল থাকলে এই নামাজ অহংকার দমন ব্যবস্থা হয় না। আল্লাহু আকবার কথার দ্বারা নামাজ শুরু করলো, আল্লাহু আকবার বলার পরে কি বলবে? সুবহানাক আল্লাহুম্মা। সুবহান শব্দের অর্থ পবিত্র, সুবহানাক অর্থ তুমি পবিত্র, আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র, তুমি সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র, তুমি সকল প্রকার অংশীদার থেকে পবিত্র। নিজেকে নিজে দুর্বলতার থেকে পবিত্র বলতেছে না আল্লাহকে দুর্বলতার থেকে পবিত্র বলতেছে? তুমি পরমুখাপেক্ষিতার থেকে পবিত্র, আমি সদা সর্বদাই তোমার মুখাপেক্ষী, আমি সদা সর্বদাই পরমুখাপেক্ষী, আমি সদা সর্বদাই অক্ষম, আমি সদা সর্বদাই দুর্বল, সকল প্রকার দুর্বলতার থেকে, সকল প্রকার পরমুখাপেক্ষিতার থেকে, সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র একমাত্র আল্লাহ। যখন তার অন্তরে এই কথাটা বদ্ধমূল হয়ে যাবে যে আমি দুর্বল, আমি দুর্বলতার থেকে পবিত্র নই, আমি অক্ষম, আমি অক্ষমতার থেকে পবিত্র নই, আমি অপরের মুখাপেক্ষী, আমি অপরের মুখাপেক্ষিতার থেকে পবিত্র নই, এই মনোভাব যখন অন্তরে আসতে থাকবে, অমুক আমার মুখাপেক্ষি হইয়া থাকুক, সেই মনোভাব অটোমেটিকলি দূর হতে থাকবে। এই সুবহানাকার দ্বারা অহংকার দমন অনুশীলন শুরু হইল। সুবহানাক আল্লাহ, সুবহানাকা অর্থই হলো হে আল্লাহ তুমি পবিত্র। কিসের থেকে পবিত্র? পেশাব পায়খানার থেকে না পরমুখাপেক্ষিতার থেকে, অক্ষমতার থেকে, দুর্বলতার থেকে? আমরা যে বলি সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ কি? সুবহান আল্লাহ মানি হলো আল্লাহ পবিত্র। কিসের থেকে? আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র, আল্লাহ দুর্বলতার থেকে পবিত্র, আল্লাহ পরমুখাপেক্ষিতার থেকে পবিত্র। আল্লাহ সক্ষম, আল্লাহ স্বনির্ভরশীল, আমি অক্ষম, আমি পরনির্ভরশীল। এই কথার মাধ্যমে যে ব্যক্তি বুঝে ফেলবে যে আমি অক্ষম, আমি পরনির্ভরশীল, সেই ব্যক্তির মধ্যে আমিত্ব থাকতে পারে না, আমি বড় সে ছোট, এই মনোভাব তার মধ্যে থাকতে পারে না। আল্লাহু আকবরের দ্বারা অহংকার দমন, অহংকার দমন হয়। সুবহানাক আল্লাহুম্মার দ্বারা অহংকার দমন হয়। সুবহানাক আল্লাহুম্মার পরে কি? ওয়াবিহামদিকা, ওয়াবিহামদিকা অর্থ প্রশংসা তোমার। অহংকারের দাবি আসিল প্রশংসা আমার। দেখুন কথা মনে আছে কিনা, অহংকারের দাবি কি ছিল? প্রশংসা আমার। বিহামদিকা অর্থ প্রশংসা আমার নয়, প্রশংসা তোমার। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা উচ্চ। অহংকারীর মনোভাব ছিল আমার মর্যাদা উচ্চ। নামাজে দাঁড়িয়ে কি কয়? আমার মর্যাদা উচ্চ বলে না তোমার মর্যাদা উচ্চ বলে? বলুন, অহংকার দমন ব্যবস্থা কিনা নামাজ? প্রতিটি শব্দে শব্দে, প্রতিটি কথায় কথায়, নামাজের প্রতিটি কাজে কর্মে শুধুমাত্র অহংকার দমন ব্যবস্থা, অহংকার দমন ব্যবস্থা, অহংকার দমন ব্যবস্থা। আল্লাহু আকবার, আমি বড় নই তুমি বড়। সুবহানাক আল্লাহুম্মা, আমি পবিত্র নই আল্লাহ তুমি পবিত্র। ওয়া তাবারাকা ইসমুকা, আমার নাম সুউচ্চ নয় তোমার নাম সুউচ্চ। ওয়া তাআলা জাদ্দুকা, আমার মর্যাদা উঁচু নয় তোমার মর্যাদা উঁচু। ওয়া লা ইলাহা গাইরুক, তুমি ছাড়া আর কারো সামনে মাথা নত করার যোগ্য আর কেউ নাই। অহংকারের দাবি অন্য লোক আমার কাছে মাথা নত করো, আর সুবহানাকার শেষ কথা হইল তুমি ছাড়া আর কারো কাছে মাথা নত করার কেউ নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি শব্দ অহংকার দমন ব্যবস্থা কিনা? গেল সুবহানাকা, তারপরে সুবহানাকা পড়ার পরে কি পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। তুমি বড় ছিলে, অন্যরা ছোট ছিল, এখন তুমি আবার আরেকজনের আশ্রয় প্রার্থনা করো কেন? বলেন, অহংকার অন্তরে থাকলে সে আর কারো আশ্রয় প্রার্থনা করতে পারে? কোন লোক আশ্রয় প্রার্থনা করে কখন? যখন নিজেকে নিজে বড় মনে করে, না যখন নিজেকে নিজে ছোট মনে করে? তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাও অহংকার দমনের একটা ব্যবস্থা। তারপরে কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় মেহরবান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উসিলায় শুরু করতেছি। তুমি বড় হইয়া থাকলে আরেকজনের নামে শুরু করবে কেন? কেন প্রমাণ হইল যে না, আমার আমার কিছু নাই, সবকিছু আল্লাহ। বিসমুল্লাহ পড়া শেষ হইল, তারপর আলহামদু লিল্লাহি। আলহামদু অর্থ কারো জানা থাকলে একটু বলুন তো দেখি। শুধু আলহামদু, সকল প্রশংসা। লিল্লাহি অর্থ আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর হইলে কিছু প্রশংসা আমার রইল কোথায়? চিন্তা করুন একটু। অহংকারীর মনে তো ছিল কিছু না কিছু প্রশংসা আমার। আলহামদুলিল্লাহ অর্থ কিছু প্রশংসা আমার, না সকল প্রশংসা আল্লাহর? অহংকারের লেশ মাত্র থাকতে পারে? কেউ যদি আলহামদুলিল্লাহ কথাটার মর্ম অনুধাবন করে, যদি পড়ে মনে প্রাণে, যদি আলহামদুলিল্লাহ কথাটা স্বীকার করে, আলহামদুলিল্লাহ অর্থ তো সমস্ত প্রশংসা আল্লাহর, এটা তো মোটামুটি সবাই জানেন বুঝেন যে আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, এই কথাটা যদি মনে প্রাণে গ্রহণ করে তুমি পড়ে থাকো, তাইলে নামাজের সালাম ফিরানোর পর কিছু প্রশংসা আমার, এই মনোভাব তোমার তাকে কিভাবে? আর যে ব্যক্তি মনে মনে ভাবে কিছু প্রশংসা আমার, সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে কিভাবে? কোন হায়ায়, কোন লাজে, কোন লজ্জায়? তোমার হায়া লজ্জা নাই, তুমি মনে করো কিছু প্রশংসা তোমার, আবার আল্লাহর সামনে দাঁড়াইয়া বলো সকল প্রশংসা আল্লাহর। মুনাফিক, মুনাফিক না কি বলেন? বাবে একটা বলে আরেকটা, বাবে একটা বলে, বাবে কিছু প্রশংসা আমার আর বলে সকল প্রশংসা আল্লাহ। এটা মুমিন না মুনাফিক? তাহলে আমরা মুনাফিকের নামাজ ফরি, এই জন্য নামাজ ফরি জুলুম অত্যাচার করি, এই জন্য আমাদের ইসলামে শান্তি নেই, কারণ এটা ইসলামের মূল নয়, এটা ইসলামের খুলস। বুঝতে পারতেছেন কথা? আমাদের ইসলামটা মূল না খুলস? আমাদের নামাজ মূল না খুলস? আমাদের মূল নয় কিন্তু খুলস। এই জন্য ইসলাম শান্তির ধর্ম বিশ্বাস করি, ইসলাম নামাজকে ইসলামের স্তম্ভ বিশ্বাস করি, পাঁচটা জিনিসকে ইসলামের স্তম্ভ বিশ্বাস করি, কিন্তু আমাদের বিশ্বাসে কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? আর একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা এক লোক একটা রোগে আক্রান্ত হল, খুব ভালো একজন ডাক্তার, খুব কার্যকরী শক্তিশালী একটা ওষুধ দিলেন, তার মনে প্রাণে বিশ্বাস যে আমার ডাক্তার অত্যন্ত সুযোগ্য এবং ঔষধটা খুব কার্যকর, ডাক্তারের প্রতিও আস্থা আছে, ঔষধের প্রতিও বিশ্বাস আছে, ঔষধটা খাইতেছেও, ঔষধ খায়ও, কিন্তু যে নিয়মে ঔষধ খাওয়ার কথা ডাক্তার বলেছিলেন সে সেই নিয়মে খায় না, নিজের ইচ্ছা মতো খায়। বলেন সুস্থ হবে? ডাক্তার অযোগ্য হওয়ার কারণে? ডাক্তার অযোগ্য? ঔষধটা সঠিক না হওয়ার কারণে? না, প্রয়োগের ভুলের কারণে। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলাম শান্তির ধর্ম ঠিক আছে, আমাদের নামাজ অহংকার দমন ব্যবস্থা ঠিক আছে, কিন্তু আমাদের প্রয়োগ ঠিক নাই। যেভাবে নামাজ পড়ার কথা ছিল সেইভাবে আমরা নামাজ পড়ি না, যেভাবে ঔষধ খাওয়ার কথা ছিল সেইভাবে রোগী ঔষধ খায় না। ঔষধের দোষে সুস্থ হইতেছে না তা নয়, ডাক্তারের অযোগ্যতার কারণে সুস্থ হইতেছে না তা নয়, তার নিজের অনিয়মের কারণে সুস্থ হইতেছে না। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলাম শান্তির ধর্ম নয় তা নয়, ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, নামাজ অহংকার দমন ব্যবস্থা নয় তা নয়, অবশ্যই নামাজ অহংকার দমন ব্যবস্থা, কিন্তু নামাজকে যেইভাবে আয়ত্ত করলে অহংকার দমন হইত আমরা সেইভাবে নামাজ আয়ত্ত করতে পারতেছি না, যে কারণে আমাদের নামাজ অহংকার দমন ব্যবস্থা হইতেছে না, যে কারণে বর্তমান দুনিয়ার মুসলমানের চরিত্র দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেছে না। আখেরাতে কিসে শান্তি পাবে? আলহামদুলিল্লাহ পর্যন্ত আজকে আলোচনা হইল, আর বাকি কথাগুলির আলোচনার সময় সুযোগ নাই। এখন কিছু কাজের আলোচনা করি। দেখুন, নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে হাত উঠাইয়া, হাত উঠাইয়া মানুষের দুই হাত উঠানো হইল আত্মসমর্পণের কমপ্লিট সিগন্যাল, পরিপূর্ণ আলামত হইল দুই হাত উঠানো। কি বলেন? দুই হাত উঠাইলে প্রমাণ হইল যে সারেন্ডারের কিছু বাকি। কি মনে করেন? দুই হাত উঠাইলে সারেন্ডার করার কিছু বাকি মনে হয় না? দুই হাত উঠাইলে পরে আর উঠানির কিছু থাকে না? দুই হাত একসাথে উঠাইয়া বুঝাইতে চায় যে আমার আর উঠাইবার কিছু নাই, দুইটা উঠাই নিয়েছিল, দুইটা উঠাইয়া প্রমাণ করলাম যে আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। তুমি তুমি বড় হইয়া থাকলে তুমি দুই হাত উঠাইয়া আত্মসমর্পণ করো কেন? দুই হাত উঠানিটাও কি অহংকার দমন ব্যবস্থা? দুই হাত উঠানিটাও অহংকার দমন ব্যবস্থা। এরপর দুই হাত বেঁধে ফেললাম, অর্থাৎ আমি তোমার সামনে বিনয়ী হয়ে গেলাম, আমার আমিত্ব বলতে আর কিছু বাকি রাখলাম না, আমার অহংকার বলতে আমার নিজস্ব বলতে কোনো কিছু আর রইল না, আমি সম্পূর্ণ তোমার সামনে আত্মসমর্পণ করে দাঁড়াই। এই দাঁড়ানোতেই শেষ হয় না, শেষ পর্যন্ত মাথা নত করে ফেলে। বলেন দুই হাত উঠাইয়া আত্মসমর্পণ করা বেশি শক্তিশালী না মাথা নত করার মাধ্যমে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ বেশি শক্তিশালী? মাথা নত করে আরো আত্মসমর্পণের আরো পরিপূর্ণতা বুঝবে। মাথা নোয়াইয়া যদি ঝুলাইয়া রাখে এটার ইসলামের পরিভাষায় রুকু বলা হয়। আর মাথা নোয়াইতে 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 কফালার নাক যেখানে মানুষ পা রাখে সেখানে যদি রেখে দেয়, নতি শিকারের এটা চূড়ান্ত সীমা, এরপরে আর নতি শিকারের আর কোনো পদ্ধতি নেই। যেখানে মানুষ পা রাখে সেখানে আমার নাক রাখলাম, যেখানে মানুষের পা রাখে সেখানে আমার কপাল রাখলাম। এর মানে হইল এখনো আমি নিজেকে নিজে বড়ই মনে করলাম না, বড় মনে করাটা সম্পূর্ণ ভিতর থেকে বের করে ফেললাম। আমার নমাজ আমারে কি শিক্ষা দিছিল আর আমার অন্তরে কি আছে? সুতরাং আমরা তো মুসলমানই নমাজ পড়ি না, মুনাফিকই নমাজ পড়ি, কারণ মসজিদ হইয়া নমাজ পড়ি আর বাইরে গিয়া দুর্বলের ভর তুলু মধ্যে চার করি। আমাদের চরিত্র দেখে বেদিন কাফিরেরা মুমিন মুসলমান হবে কেন? সত্যিকারের মুসলমান যারা, এরারে দেখলে, এদের চালচলন দেখলে, আচার ব্যবহার দেখলে, কথাবার্তা দেখলে, এদের আখলাক চরিত্র দেখলে বেদিন কাফির মুসলমান হয়, বেদিন কাফির মুসলমান। আমাদের কাছে ইসলামের আসল চরিত্র নাই, আমাদের কাছে ইসলামের মূল নাই, আমাদের কাছে ইসলামের সাল আছে, আমাদের কাছে ইসলামের খুলস আছে। এই জন্য আমাদেরকে দেখে বেদিন কাফির ইসলাম গ্রহণ করার প্রেরণা পাবে, আগ্রহ পাবে, দূরের কথা। আমাদের মতো অসৎ চরিত্র মুসলমানকে দেখলে বেদিন কাফিরেরা কেঁপে যায়, আমাদের প্রতি সর্বপ্রথম জুলুম অত্যাচার চালাবার মনোভাব গ্রহণ করে। কিসের কারণে? আমাদের এই মুনাফিকি চরিত্রের কারণে। তারপরও এই সবগুলি মুখে আল্লাহু আকবার বললাম, মুখে সুবহানাকা বললাম, মুখে আলহামদুলিল্লাহ বললাম, মাথা নত করে দিলাম, কপাল নাক মাটিতে লাগাই দিলাম, এই সবগুলি ওই নমাজের খুলস। যতক্ষণ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শব্দ বাক্যগুলির সাথে অন্তরের মিল না হবে, মনের মিল না হবে, আল্লাহু আকবার কথার সাথে মনের মিল থাকতে হবে, সুবহানাকাল্লাহুম্মা কথার সাথে অন্তরের মিল থাকতে হবে, আলহামদুলিল্লাহ কথার সাথে অন্তরের মিল থাকতে হবে, ওই অন্তরের মিল হওয়াটা হইল নমাজের মূল। আর এই সমস্ত বাহ্যিক কথাবার্তা এবং কর্মকাণ্ড হইল নমাজের খুলস, নমাজের সাল। আমাদের কথার সাথে আমাদের নমাজে যে কথাগুলি বলি এইগুলির সাথে আমাদের মনের মিল নাই, নমাজে কাজ যে কাজগুলি করি এই কাজগুলির সাথেও আমাদের মনের মিল নাই। এই জন্য আমাদের এই নমাজ আমাদের অহংকার দমন ব্যবস্থা হয় না, এই নমাজ আমার আখেরাতে শান্তি দিবে দূরের কথা, এই নমাজ দুনিয়ার সমাজেই আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে দেয় না। আসলে ইসলাম শান্তির ধর্ম নয়? আপনারা কি মনে করতেছেন? আসলে ইসলাম শান্তির ধর্ম নয় না অবশ্যই শান্তির ধর্ম? আসলে এই নমাজ অহংকার দমন ব্যবস্থা নয় না আসলেই অহংকার দমন ব্যবস্থা? আমারটা হইতেছে না কেন? আমার মধ্যে আমার মধ্যে নমাজের মূল নাই, আমার মধ্যে শুধু নমাজের খুলস আছে, নমাজের সাল আছে। এবার আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এই যে কথার সাথে আর কাদের সাথে মনের মিল হওয়াটা, এই মনের মিল হওয়াটা যে নমাজের মূল, মনের মিলটা হবে কিভাবে, আমাদেরটা হচ্ছে না কেন? দুঃখিত, আমি ওয়েদারের কারণে আগেই কইছি যে আমার গলা এফেক্টেড, একটু ডিস্টার্ব হয়, আমারও হয়, আপনাদেরও হয়, কি করব। আপনারা যদি সম্মত হন তাইলে আমার মনে হয় যে আমারও যেহেতু গলার অবস্থা ঠিক না, এই জন্য ঠিক টাইম মানে নির্ধারণ করলে আপনাদের কিছুটা অসুবিধা হতে পারে, আমার কিছু অসুবিধা হতে, এর চেয়ে বরং ভালো আপনাদের আগ্রহ যতক্ষণ থাকে আর আমার স্বাস্থ্যে যতক্ষণ মানায় কথা বলতে থাকি, যখন দেখবো আমার স্বাস্থ্যে মানায় না, যখন দেখবো আপনাদের আগ্রহ নাই, তখন ওই আদান দেন আমার শুনে মানে। একটু দয়া করে বলুন তো, এতক্ষণের কথা বুঝে থাকলে আমরা নামাজে যে সমস্ত কথা দোয়া কালাম পড়ি এগুলি নামাজের মূল না সাল? সাল। নামাজে যে সমস্ত অঙ্গভঙ্গি করি, যে সমস্ত কর্মকাণ্ড করি এইগুলিও নামাজের মূল না সাল? সাল। নামাজের মূল কোনটা? এই কথাগুলির সাথে আর এই কাজগুলির সাথে মনের মিল করাটা হইল নামাজের মূল, মনের মিল করাটা হইল নামাজের মূল। এই জন্য আমাদের সমাজে একটা কথা চালু আছে, সেটা হলো মনের নামাজ বড় নামাজ, মনের নামাজ বড় নামাজ। কথাটা সত্য, কিন্তু একদল বন্ড ফির ফকিরেরা নামাজ পড়ে না আর কয় মনের নামাজ বড় নামাজ। এগুলো কথা সত্য, মতলব খারাপ। একদল বন্ড ফিরেরা যে কয় মনের নামাজ বড় নামাজ, এটা কথা সত্য কিন্তু মতলব খারাপ। এর মতলব খারাপ কি? হে নামাজ পড়তো না, নমাজ না পড়ার ফদ বাই করছে এই কথা কইয়া কয় মনের নামাজ পড়। মনের নামাজ বড় নামাজ কথার মূল অর্থ হইল যে আমার কথার সাথে মনের মিল হইলে এই নামাজটা আসল নামাজ, আমার কাজের সাথে মনের মিল হইলে এই নামাজটা আসল নামাজ। ওই নামাজ সত্যই ইসলামের স্তম্ভ, ওই নামাজ অবশ্যই আমাকে অহংকার মুক্ত করবে, ওই নামাজ অবশ্যই দুনিয়াতে আমার শান্তির সমাজ গড়বে, এই নামাজ অবশ্যই পরকালে আমার জান্নাতের চাবি হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। বেহেশত একটা হইল পরকালের, আর দুনিয়ারও একটা বেহেশত আছে। দুনিয়ার বেহেশত হলো শান্তি, দুনিয়ার বেহেশতটা কি? শান্তি। নামাজ শুধু পরকালের শান্তির চাবি না, নামাজ দুনিয়ার শান্তির চাবি আগে। আপনি যে নামাজ আপনাকে অহংকার মুক্ত করতে পারে, এই নামাজ অবশ্যই আপনাকে দুনিয়াতে শান্তির চেহারা না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় দেবে। তাহলে আমাদের নামাজের এই দোয়া কালামের সাথে মনের মিল হয় না কেন? আমাদের নামাজের কাজের সাথে আমাদের মনের মিল হয় না কেন? এই মিল না হওয়ার মূলেও একটা কারণ আছে, এবং এই গড় মিলটা আমরা কিভাবে দূর করতে পারি? আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আমাদের নামাজের কথা এবং কাজের সাথে মনের মিল আছে না গড় মিল আছে? এই গড় মিল কেন হয়, এটা একটা বুঝার মতো জিনিস। কেন আমাদের নামাজের কথার সাথে আমাদের মনের গড় মিল হয়? কেন আমাদের নামাজের কাজের সাথে আমাদের মনের গড় মিল হয়? কেন একটা, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বুঝার মতো। আরেকটা হইল আরো গুরুত্বপূর্ণ, এই গরমিলটা কিভাবে দূর করা যায়। এই গরমিলটা দূর করতে পারলেই আমার আসল নামাজ আমার আয়ত্ত হইল, ওই নামাজ অবশ্যই আমাকে অহংকার মুক্ত করবে, ওই নামাজ অবশ্যই দুনিয়াতে আমার শান্তির সমাজ গড়ে দেবে, ওই নামাজ অবশ্যই পরকালে আমার বেহেশতের চাবি হবে। আজকের মতো এই দুইটা কথা আলোচনা করা যায় কিনা দেখি। একটা হইল যে আমাদের নামাজের এই কথা এবং কাজের সাথে মনের মিল নাই কেন, আর একটা হইল গড় মিলটা কিভাবে দূর করা যায়। আজকের মতো দুইটা কথাই আলোচনা হোক, যে আমাদের নামাজের কথা এবং কাজের সাথে মনের গড় মিল কেন হয়, আর এই গড় মিলটা দূর করা যায় কিভাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, সাধারণ বাহিনী না, স্পেশাল একদল বাহিনী আছে শয়তানের। এদেরকে কোন বেনামাজির কাছে পাঠান, শুধুমাত্র নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কথা বুঝে থাকলে বলুন তো, শয়তানের স্পেশাল বাহিনীকে বেনামাজির কাছে পাঠায় না নামাজির কাছে পাঠায়? কখন? যখন নামাজ শুরু করে দেয়। এই শয়তানের স্পেশাল বাহিনীর ডিউটিটা কি? আল্লাহ রাসূল বলেন, এদের ডিউটি হল নামাজি যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে সংসারের হাজার কথা জাগাইয়া দিবে, এটাই তার ডিউটি। রাসূলের ভাষায় বলেছেন, ওই স্পেশাল বাহিনী নামাজির কাছে আসে আর বলতে থাকে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা, সংসারের কথা স্মরণ করো, বাড়ির কথা স্মরণ করো, দোকানের কথা স্মরণ করো, ব্যবসার কথা স্মরণ করো, চাকরির কথা স্মরণ করো, বিবি বাচ্চার কথা স্মরণ করো, এরকম সংসারের হাজার কথা নামাজির মনে জাগাইয়া দেওয়া, এইটাই শয়তানের স্পেশাল বাহিনীর ডিউটি। শয়তানের স্পেশাল বাহিনীর ডিউটির কারণে আমাদের নামাজের সাথে আমাদের মনের মিল হয় না। বলেন, অকারণেই আমাদের নামাজের কথা এবং কাজের সাথে মনের মিল হয় না, না পিছনে একটা কারণও আছে। এই কারণটা কি আমাদের দ্বারাই সৃষ্ট, না এটা শয়তানে কারণটা গড়া দেয়, এই কারণটা তৈরি করে দেয় শয়তান। আমি যখন নামাজে দাঁড়াই তখন শয়তান তার স্পেশাল বাহিনী আমার কাছে বানাইয়া দেয়, আমি যেন সংসারের হাজার কথার কল্পনা জল্পনার ভিতর দিয়ে নামাজটা শেষ করে দিই। কোনোদিন যেন এতক্ষণ আমার মনোভাব ছিল আমি বড়, এখন কেন বললাম আল্লাহ বড়, এই আল্লাহ বড় কথা আমাকে কি শিক্ষা দিতে যায়, এই কথাটা চিন্তা করার সুযোগ যেন আমি না পাই, এই মনটাকে নমাজের সাথে মিল করার সুযোগ যেন না পাই, এই জন্য আমার মনটাকে নমাজের ভিতরে থাকতেই দেয় না, শয়তানের স্পেশাল বাহিনী মনটাকে আমার নমাজের বাইরে নিয়ে যায়। এই কারণে আমাদের নমাজের কথার সাথে মনের মিল হয় না, এই কারণে আমাদের নমাজের কাজের সাথে মনের মিল হয় না। বলেন, খুব মামুলি ধরনের একটা কারণ না অত্যন্ত জটিল একটা কারণ, অত্যন্ত জটিল একটা কারণ, এটা আমাদের ইচ্ছায় নয়, ইবলিস এই কাজটা করে থাকে। আল্লাহর রসুল বলেছেন শয়তানের স্পেশাল বাহিনী নমাজিদের কাছে কেন পাঠায়, যে তুমি নমাজ পড়েও যেন নমাজের উপকারিতার থেকে বঞ্চিত থাকো। এখন রসুল কত পরিষ্কার ভাবে কথাটা বলছেন, নামাজি ষোলো আনা নামাজ পড়ার পরও নমাজের উপকারিতার থেকে যেন বঞ্চিত থাকে। বলুন তো নমাজের মূল উপকারিতাটা কি? আমাকে অহংকার মুক্ত করা। নমাজের মূল উপকারিতাটা কি? আমাকে অহংকার মুক্ত করা। আমি অহংকার মুক্ত হতে পারবো মনটারে এটা নমাজের সাথে মিলাইলে, নাকি মনটাকে আলাদা রাখলে? মিলাইতে দেয় না শয়তান। কেন? যেন নমাজের মূল উপকারটা, নমাজ ফইরাও যেন আমি নমাজের উপকারিতা যেন আমি হাসিল করতে না পারি। বলুন নমাজের সাথে আমার মনের মিল হইতে দেয় না আমি ইচ্ছা করেই, না শয়তানের একদল বাহিনী আমার মনের মিল হইতে দেয় না? হ্যাঁ, শয়তানের একদল বাহিনী আমার নমাজের সাথে আমার মনরে মিল করতে দেয় না, নমাজের কোনো কথার সাথে আমার মনকে মিলাইতে দেয় না, নমাজের কোনো কাজের সাথে শয়তানের স্পেশাল বাহিনী আমার মনটাকে মিলাইতে দেয় না। এই কারণে আমাদের কাছে নমাজের খুলস আছে, নমাজের মূল নাই। এই স্পেশাল বাহিনীর হামলার থেকে মনটাকে মুক্ত করার ব্যবস্থা কি? মুফাসসিরিন কেরাম তাফসিরে কিতাবে লিখেছেন একটা হাদিস এর ভিত্তিতে এর ব্যবস্থাটা, মুফাসসিরিন কেরাম তাফসিরে কিতাবে লিখেছেন হাদিসটা হলো, একটা হাদিস আছে প্রসিদ্ধ নাম হাদিসটার, মুহাদ্দিসিনদের পরিভাষায় বলে এটাকে হাদিসে জিব্রিল। হযরত জিব্রিল আলাইহিসসালাম আসলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কতগুলি প্রশ্ন করলেন জিব্রিল রাসূলকে, আর রাসূল জবাব দিলেন সাহাবায়ে কেরামের একটা গ্রুপের সামনে, কয়েকজন সাহাবায়ে কেরামের সামনে জিব্রিল ফিরিস্তা একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন এবং রাসূলের সামনাসামনি হয়ে বসলেন। রাসূলকে কতগুলি কথা জিজ্ঞেস করলেন, রাসুল জবাব দিলেন। ওই লোকটা বিদায় হয়ে যাওয়া, অচিনা লোকটা বিদায় হয়ে যাওয়ার পরে রাসুল উপস্থিত সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এই লোকটাকে চিনেছ? তারা বলেন যে আমরা তো লোকটাকে চিনলাম না, আসলো আপনার কাছে নিজেই প্রশ্ন করে, জবাব দিলে আবার বলে ঠিকই বলছেন, ঠিকই ঠিক বলছেন না বেঠিক বলছেন তার যদি জানা থাকে তাহলে জিজ্ঞেস করার কি দরকার ছিল, আর যদি জানাই ছিল না তাহলে ঠিক বললেন না বেঠিক বললেন কি, সে কিভাবে বুঝলো? তখন রাসুল বলেন, হুয়া জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি জিব্রিল ফিরিস্তা অচিনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, আমাকে প্রশ্ন করেছেন আমি জবাব দিয়েছি, এই পদ্ধতিতে তিনি তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দিয়েছেন। এই ঘটনার মধ্যে জিব্রিল ফিরিস্তা রাসুলকে যত প্রশ্ন করেছিলেন এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল এহসান, নির্বেজাল এবাদত কোনটা? আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলুন, যেই লোকের নমাজের সাথে তার মনের মিল নাই এই লোকের নমাজটা নির্ভেজাল না ভেজাল? জিব্রিল জিজ্ঞেস করেন মাল এহসান, নির্ভেজাল এবাদত কোনটা? জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওই এবাদতটা হলো নির্ভেজাল এবাদত, যে এবাদতটা তুমি এমন ভাবে করবে যে যদি তুমি আল্লাহকে দেখতে তাহলে যতটুকু মনোযোগী হয়ে এবাদত করতে, আল্লাহকে না দেখা সত্ত্বেও ততটুকু মনোযোগী হয়ে যদি এবাদত করতে পারো সেটা হবে নির্বেজাল এবাদত। এই স্তরে মনকে হঠাৎ করে পৌঁছানো যায় না, যে আল্লাহকে যদি আমি দেখতাম তাহলে যতটুকু মনোযোগী হইয়া আল্লাহর ইবাদত করতাম, না দেখা সত্ত্বেও ততটুকুই মনোযোগী হঠাৎ করে হওয়া যায় না, এর জন্য একটা ট্রেনিং লাগে। এই ট্রেনিংটাই আমাদের জানার অভাব, এই ট্রেনিংটাই আমাদের গ্রহণ করার অভাব, যে কারণে জীবন বর নমাজ পড়ি কিন্তু আমাদের নমাজের সাথে জীবনে কোনোদিন মনের মিল হয় না, এই নমাজ কোনোদিন আমাদের অহংকার এর দমন ব্যবস্থা হয় না, আর শান্তি ধর্ম বিশ্বাস করি শান্তি পাই না, তাহলে হঠাৎ করে এই অবস্থা মনের হবে না, তাহলে কি করতে হবে? একটা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, একটা ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটা কি? আল্লাহ রাসূল বলেন, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে না দেখো, নাকি আপনারা কেউ আল্লাহকে দেখেন কোনোদিন? আল্লাহকে দেখার দুইটা ব্যাখ্যা আছে, একটা হলো অন্তর চোখে আল্লাহকে দেখা, আর একটা হলো চর্ম চোখে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখার ব্যাখ্যা কটা? দুইটা, একটা অন্তর চোখে আল্লাহকে দেখা আর একটা চর্ম চোখে আল্লাহকে দেখা। দুনিয়ার জীবনে কোনো মানুষ কোনোদিন চর্ম চোখে আল্লাহকে দেখবে না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত কৃত কথা। ইসলামের সহি শুদ্ধ আকিদা বিশ্বাস যে দুনিয়ার জীবনে কোনো মানুষ কোনোদিন চর্ম চোখে আল্লাহকে দেখবে না। কিন্তু চার দল মানুষ দুনিয়াতেই অন্তর চোখে আল্লাহকে দেখে। কত দল? চার দল মানুষ দুনিয়াতেই আল্লাহরে চর্ম চোখে তো কেউই দেখবে না, চার দলে অন্তর চোখে দুনিয়াতেই আল্লাহরে দেখে। এই চার দলের নাম আল্লাহ বলছেন কোরআনের এক আয়াতে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এক দলের নাম নবীগণ, এরা দুনিয়াতেই অন্তর চোখে আল্লাহকে দেখেন। দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, যারা দুনিয়াতেই অন্তর চোখে আল্লাহকে দেখেন। তৃতীয় দলের নাম শহীদগণ, যারা দুনিয়াতেই অন্তর চোখে আল্লাহকে দেখেন। চতুর্থ দলের নাম সালেহগণ, যারা দুনিয়াতেই অন্তর চোখে আল্লাহকে দেখেন। এই আলোচনাটা আসা মাত্রই সর্বসাধারণ মুসলমানের মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ অন্তরের আবার চোখ কিভাবে হয় আর অন্তর চোখে আবার আল্লাহরে দেখা যায় কিভাবে? এইসব কথা আমরা বুঝার যোগ্যতা নাই, বুঝার দরকারও নাই, এরকম একটা ধারণা তৈরি হয় যে এইসব কথা আমাদের বুঝার দরকারও নাই, এইসব কথা আমাদের বুঝার কোনো যোগ্যতাও নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখছেন যে অন্তরেরও যে চোখ আছে এর দ্বারা দেখা যায়, এটা বুঝার যোগ্যতাও সমস্ত মুসলমানের আছে এবং সমস্ত মুসলমানের এটা বুঝার দরকারও আছে। দেখেন বাস্তবতাটা কি, আর আমরা ধারণা করে রাখছি, আমরা ধারণা করে রাখছি যে অন্তরের চোখ আছে, এটা আমরা বুঝার যোগ্যতা নাই, বুঝার দরকারও নাই। অন্তর চোখে আবার দেখা যায় কিভাবে, এটা আমরা বুঝার যোগ্যতাও নাই, বুঝার দরকারও নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন প্রত্যেকটা মুসলমানের এই কথাটা বুঝার যোগ্যতাও আছে, দরকারও আছে। বলেন অন্তরের চোখ আছে এবং তার দ্বারাও দেখা যায়, এই কথাটা বুঝার যোগ্যতা নাই না সব মুসলমানের যোগ্যতা আছে? হ্যাঁ, যোগ্যতা আছে। দরকার নাই না সমস্ত মুসলমানের দরকারও আছে? হ্যাঁ, দরকারও আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন তাহলে কিভাবে, একটা উদাহরণ দিয়া তফসিরের কিতাবে কথাটা বোঝানো হয়েছে। মানুষ যে স্বপ্ন দেখে, ঘুমন্ত অবস্থায় মানুষ জীবনে কোনোদিন কেউ কিছু দেখে কিনা? ঘুমের মধ্যে কেউ কিছু দেখে কোনোদিন? না, দেখে না। এই দেখাটার নাম কি? স্বপ্ন। যখন দেখে তখন তার চক্ষু দুইটা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। তারপরও ঘুম ভাঙ্গার পরে কয় দেখছি, তোমার দেখার যন্ত্রটাই বন্ধ ছিল, কি দিয়া দেখছ? তো সিরের কিতাবে লেখে চর অন্তর চক্ষু দিয়া দেখছে। বলুন অন্তর চক্ষু দিয়া দেখার দৃষ্টান্ত আছে কিনা? কি? স্বপ্নে যা কিছু দেখে সব অন্তর চক্ষু দিয়া দেখে। স্বপ্ন কোনোদিন চর্ম চোখে দেখে না, স্বপ্ন অন্তর চোখে দেখে। প্রমাণ হয়ে গেল স্বপ্ন, স্বপ্ন নামের একটা জিনিস মানুষের জীবনে আল্লাহ রাখছেন শুধু অন্তর চোখের দেখা বোঝাবার জন্য। অন্তরের যে অন্তরেরও যে চোখ আছে এর দ্বারাও দেখা যায়, এটা বুঝানোর জন্য আল্লাহ মানুষের জীবনে স্বপ্নের ব্যবস্থা রাখছেন। বলেন স্বপ্নে কোনো কিছু দেখলে চর্ম চোখে দেখা যায় না অন্তর চোখে দেখা যায়? তাহলে অন্তরেরও যে চোখ আছে এটার প্রমাণ হইল এবং সেই চোখে দেখাও যায়। এই অন্তর চোখের দেখা আবার দুই প্রকার, একটা হইল ঘুমন্ত অবস্থায় আর একটা হইল জাগ্রত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় যদি অন্তর চোখে দেখে, এই দেখার নাম স্বপ্ন। এটা বেদিন কাফিরেও দেখতে পারে, মুমিন মুসলমানেও দেখতে পারে, ইমানদার নেককারেও দেখতে পারে, বেঈমান ফাফিষ্টও দেখতে পারে। কাজেই স্বপ্নে অন্তর চোখে কিছু কোনো কিছু দেখলে এর দ্বারা কোনো বুজুর্গি প্রমাণিত হয় না। আর একটা হলো জাগ্রত অবস্থায় অন্তর চোখে দেখা। জাগ্রত অবস্থায় অন্তর চোখে দেখার পদ্ধতি হল, এটার জন্য ট্রেনিং লাগে, এটার ট্রেনিংটা হলো মুরাকাবা। জাগ্রত অবস্থায় অন্তর চোখে ইচ্ছা করলেই দেখা যায় না, ট্রেনিং লাগে, ট্রেনিংটার নাম মুরাকাবা। এটার সিস্টেমটা কি? সিস্টেমটা হলো যে কোনো একজন ওলি বুজুর্গের নির্দেশ মতো, না নিজে নিজেই, কোন রুগী যেমন নিজে নিজেই ঔষধ খাইলে চিকিৎসা হবে দূরের কথা আরো 12টা বাজবে, ঠিক তেমনি ভাবে এই আধ্যাত্মিক কাজগুলি কোনো ওলি বুজুর্গের নির্দেশ ছাড়া নিজে নিজেই সাধনা করতে গেলে তার সাধনা হবে দূরের কথা, আরো বারোটা বাজবে। কিন্তু কোন ওলি বুজুর্গের নির্দেশ মতো একা একা নিরিবিলি আগে চর্মচক্ষু দুইটা বন্ধ কর, তারপরে মনটাকে সংসারের সকল প্রকার কল্পনা জল্পনার থেকে বন্ধ করবে, বন্ধ করে একমাত্র আল্লাহর ধ্যান ধারণায় নিমগ্ন হবে। সকল প্রকার কল্পনা জল্পনার থেকে মনটারে মুক্ত করিয়া একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া, এর নাম হইল আল্লাহর মুরাকাবা করা। এর নাম হইল আল্লাহর মুরাকাবা করা। এটার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম মতো যখন এই 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 অভ্যাসটা যখন করতে থাকবে, চালাইতে থাকবে, এটা হলো ট্রেনিং। কিসের ট্রেনিং? জাগ্রত অবস্থায় অন্তর্চোখে দেখার ট্রেনিং। বলুন, ট্রেনিং ছাড়া হয় না? ট্রেনিং লাগে, ট্রেনিং লাগে। এই ট্রেনিংটা যখন, তার ট্রেনিং কোর্স যখন কমপ্লিট হবে, একদিন আসবে যেদিন সে অন্তর্চোখে আল্লাহকে দেখতে পাবে। তাহলে আল্লাহকে দেখা কতভাবে হয়? দুইভাবে, একটা চর্মচোখে আর একটা অন্তর্চোখে। চর্মচোখে দুনিয়াতে কোনো মানুষ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না, অন্তর্চোখে চার দল মানুষ দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারে। কথাটা পরিষ্কার বুঝলেন কেন? দেখুন, চর্মচোখে দেখতে পারবে না কেন, তার কারণ হইল আল্লাহকে দেখার জন্য চোখে যতটুকু পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে এতটুকু পাওয়ার দেন না। এই কারণে দুনিয়ার জীবনে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। আবার প্রশ্ন জাগে, দেন না কেন? আমাকে যদি দুনিয়ার জীবনে আমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি আমাকে দিতেন, তাহলে তো দুনিয়াতে আমি আল্লাহকে দেখতে পারতাম। এই পাওয়ারটা না দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আল্লাহকে দেখার থেকে বঞ্চিত রাখলেন কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটারও জবাব জানা থাকা দরকার। একমাত্র কারণ হল, যদি দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আমরা আল্লাহকে দেখতে পারতাম। আল্লাহকে দেখার পরে যখন বলতাম আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম, এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইত না। আল্লাহ দেখে আল্লাহ বিশ্বাস করলে ইমান কবুল হয় না, আল্লাহ না দেখে আল্লাহকে বিশ্বাস করলে ইমান কবুল হয়। এই জন্য দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার কোনো মানুষের চোখে আল্লাহ দেন না। বলেন, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন, না আমাদের ইমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন, ইমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ এত বড় মহাকৌশলী, আল্লাহর কোনো কাজেই কৌশল মুক্ত নয়। কত বড় মহাকৌশলে আল্লাহ দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো চোখে পাওয়ার দিয়েছেন। পরকালে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন কোন রকমের অসুবিধা হয় না, তেমনি ভাবে মুমিন বান্দারা পরকালে আল্লাহকে দেখতে কোন রকমের অসুবিধা, চর্মচোখেই আল্লাহকে দেখতে পারবে। পরকালে মুমিন বান্দারা চর্মচোখেই আল্লাহকে দেখতে পারবে, দুনিয়ার জীবনে কোনো বান্দাই কোনোদিন চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না। কাজেই ওই জিব্রিল ফিরিস্তার জবাব জিজ্ঞেস করলেন, মাল এহসান, নির্বেজাল ইবাদত কোনটা? রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। আর আল্লাহকে যেন আমি আল্লাহকে দেখতেছি এমন মনোভাব সৃষ্টি করা ইবাদতের মধ্যে, এটা হঠাৎ করে হয় না, এটার জন্য একটা ট্রেনিং এর দরকার হয়। ওই ট্রেনিংটা শিক্ষা দিয়ে রাসূল বলেন, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। এই যে হাদিসের এই অংশটা, এই অংশটাকে নমাজের কথা এবং কাজের সাথে মনের মিল করার প্রশিক্ষণের মূল কেন্দ্রবিন্দু সাব্যস্ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নমাজে দাঁড়াইলেই তুমি যখন দেখবে মন তোমার সংসারে চলে গেছে, মনে আছে আগের কথা? নমাজে দাঁড়াইলেই দেখা যায় মন চলে যায় সংসারে। আমার আল্লাহু আকবার কথার সাথে মনের মিল নাই, আমার আলহামদুলিল্লাহ কথার সাথে মনের মিল নাই, আমি আল্লাহর সামনে মাথা নোয়াইয়া রুকু করলাম এর সাথে মনের মিল নাই, আমি মাথা নোয়াইতে নোয়াইতে কফাল নাক মানুষ যেখানে পা রাখে সেখানে রেখে দিলাম, তারপরে দেখা যায় আমার অহংকার দূর হয় না। ঘটনা কি, আমার নমাজের কথার সাথেও মনের মিল নাই, নমাজের কাজের সাথেও মনের মিল নাই। কেন মিল নাই? মনটাকে শয়তান আমার নমাজের ভিতরে থাকতে দেয় না, মনটাকে নমাজের বাইরে নিয়ে যায়। এই কারণে মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবে লিখেছেন, যখনই তুমি দেখবে মনটা তোমার নমাজের ভিতরে নাই, তখনই রসুলের সেই হাদিস মতে তুমি ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে এই কথাটা ধ্যান করার সাথে সাথেই মন চলে আসবে নমাজে। একটু পরে আবার শয়তানের সেই স্পেশাল বাহিনী মন তোমার নমাজে বাইরে নিয়ে যাবে, আবার তুমি ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন নমাজে ফিরে আসবে। আবার দেখবে নমাজের বাইরে মন চলে গেছে, আবার ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে, মন নমাজে ফিরে আসবে। এইভাবে নিজের মনটাকে নিয়ে নমাজের ভিতরে শয়তানের সাথে কারাকারি শুরু করো। শয়তান হাজার বারো নিয়ে যাইতে পারে তোমার মনটা নমাজের বাইরে, তুমি হাজার বারো এই কথা ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে, মনটা চলে আসবে নমাজের ভিতরে। নিজের মনটাকে নিয়ে নমাজের ভিতরে শয়তানের সাথে যেই নমাজে কারাকারি করা শুরু করে, এই লোকটা নামাজের সাথে নিজের মনকে মিল করার, গরমিল দূর করার ট্রেনিং শুরু করে, প্রশিক্ষণ আরম্ভ হইল। বলেন, নামাজের সাথে মনকে মিল করার প্রশিক্ষণ আছে কি নাই, ট্রেনিং আছে কি নাই? কি ট্রেনিং? মন চলে যাবে নামাজের বাইরে, আল্লাহ আমাকে দেখতেছে কথা মনে করে আমি নিয়ে আসবো নামাজের ভিতরে, আবার চলে যাবে, আবার এই কথা ধ্যান করবো, আবার চলে আসবে, আবার চলে যাবে, আবার ধ্যান করবো, আবার চলে আসবে। এই হইল ট্রেনিং। এইটাকে যারা অভ্যাস বানাইয়া লিতে পারে, হাজারবার আমার মন চলে গেল নমাজের বাইরে, হাজারবারই আমি ধ্যান করলাম আল্লাহ আমাকে দেখতেছে, চলে আসবে মন নমাজের ভিতর। এই প্রশিক্ষণটাকে যারা অভ্যাস বানাইয়া লয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নামাজের পরিপূর্ণ সওয়াব দান করে দেয়। এখানে প্রসঙ্গক্রমে আরেকটা জরুরি কথা, আপনাদের চেহারার দিকে চাইলে সাক্ষী দেয় চেহারায় যে একটু মনোযোগ দিয়ে শুনতেছেন, এই জন্য যদিও আমার গলা আক্রান্ত, তারপরও একটু একটা জরুরি কথা বলি। আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজিরা, আমরা পাঁচ প্রকার নামাজ, যারা নামাজ পড়ে এরা পাঁচ প্রকার, সব নামাজি এক ক্যাটাগরির নয়, পাঁচ দল নামাজি আছে। প্রত্যেক দলের নামাজের এক এক রকমের নামাজ আছে এবং এক এক রকমের নামাজের এক একটা ফলাফল আছে। শুনলেই আপনি বুঝতে পারবেন আপনি কত নম্বর নমাজি এবং আপনার নমাজের ফলাফল কি। নমাজিরা সর্বপ্রথম সর্বমোট কত দল? পাঁচ দল। এর মধ্যে এক দল নমাজি হইল মাঝে মধ্যে নমাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে, ঈদের নমাজ পড়লে জুম্মার নমাজ পড়ে না, জুম্মার নমাজ পড়লে ফাজ বেলার নমাজ পড়ে না, ফাজ বেলার মধ্যে অন্য চার বেলা পড়লেও ফজরের নমাজ ফজরের সময় পড়ে না। এরকম নমাজি এক দল আছে কি নাই? এরার নমাজের ফলাফল হইল এই যে ফরজ নমাজটাই পড়বে না, সেই নমাজটাই না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। ফজরের নমাজ না পড়লেও এই ফজরের নমাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, জুম্মার নমাজ না পড়লে না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, ঈদের নমাজ না পড়লে না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। এই এই শ্রেণীর নমাজিরা জাহান্নামী। তবে যারা এক বেলাও নমাজ পড়ে না এরা যে পরিমাণ জাহান্নামী, যারা মাঝে মধ্যে পড়ে এরা এই পরিমাণ জাহান্নামী না, তাদের চেয়ে কিছু কম। একটা ফলাফল আছে কিনা? একটা ফলাফল আছে কিনা? একজনে ফাজ বেলা পড়লো, একজনে ফাজ বেলার ফাজ বেলাই পড়লো না, আর আমি চার বেলা পড়লাম ফজরের সময় পড়লাম না। যে ফাজ বেলা পড়লো না সে যতদিনের জাহান্নামী, আমি এক বেলা পড়লাম না আমি ততদিনের জাহান্নামী নই, আমি তার ফাজ ভাগের এক ভাগ সময়ের জন্য জাহান্নামী। কথাটা বুঝলেন কিনা? বুঝে থাকলে বলুন তো। যারা মাঝে মধ্যে নমাজ পড়ে এদের নমাজেরও একটা ফলাফল আছে নি? একটা ফলাফল আছে। দুই নম্বর নমাজি হলো যারা মাঝে মধ্যে না, রেগুলারই পড়ে, ফজরের নমাজ ফজরের সময় পড়ে, জোহরের নমাজ জোহরের সময় পড়ে, আসরের নমাজ আসরের সময়, মাগরিবের নমাজ মাগরিবের সময়, এশার নমাজ এশার সময়, জুম্মার নমাজ জুম্মার সময়, ঈদের নমাজ ঈদের সময়, কিন্তু মন যে শয়তান তার নমাজের বাইরে নিয়ে যায়, মনটাকে নমাজের ভিতরে ফিরাইয়া আনার চেষ্টা কোনোদিন করে না। এই রকম নমাজিরার নমাজ কোনদিন অহংকার মুক্তির ব্যবস্থা হয় না। দ্বিতীয় প্রকার নমাজিরা নমাজ পড়ে সারা জীবন, কিন্তু এই নমাজ তারে অহংকার মুক্ত করতে পারবে না। সে নমাজ পড়বে দুর্বলের উপর জুলুম অত্যাচার করবে। আমার কথা বুঝে থাকতে বলুন, নমাজিরা কেন জালিম হয়? তার নমাজে তারে অহংকার মুক্ত করতে পারে না। নমাজের খুলস নিয়ে আসে সারা জীবন ব্যস্ত থাকে, আর তার মন রেনিয়া শয়তান ব্যস্ত থাকে, তার মন রেনিয়া শয়তান ব্যস্ত থাকে, আর সে নমাজের খুলস নিয়ে ব্যস্ত থাকে। এই নমাজ কোনোদিন অহংকার মুক্ত হতে পারে না। নমাজও করবে, মসজিদের বাইরে গিয়া দুর্বলের উপর জুলুম অত্যাচার করবে। কাজেই যত জুলুম অত্যাচার করবে ওইগুলির কারণে এই রেগুলার নমাজিকেও জাহান্নামে যেতে হবে। রেগুলার নামাজি জাহান্নামে গেলে কেন? অহংকার মুক্ত হইতে পারলো না, অহংকারের কারণে যত জুলুম অত্যাচার অবিচার নির্যাতন করলো ওইগুলির কারণে সে জাহান্নামে যাবে, যেহেতু তার নমাজটা আসল নমাজ ছিল। তৃতীয় প্রকার নমাজি নিয়মিত নমাজ পড়ে, মনটা তার শয়তানে নমাজের বাইরে নিয়ে যায়, মনটাকে নমাজের ভিতরে ফিরাইয়া আনার চেষ্টা চালু রাখে। আল্লাহ তাকে নমাজের পরিপূর্ণ সওয়াব দান করে দেন। এই তৃতীয় প্রকার নমাজির ফলাফল হলো এটা, যে যতবারই শয়তান তোমার মন নমাজের বাইরে নিয়ে থাকুক না কেন, এই জন্য তোমার নমাজের সওয়াব কম হবে না। তোমার মন কেন নমাজের বাইরে শয়তান নিয়ে গেল, এটার কারণে তোমার কোনো জবাবদিহি করতে হবে না, আল্লাহ তোমাকে হাশরের বিচারে মাফ করে দেবেন। তৃতীয় দল নমাজি ক্ষমাপ্রাপ্ত। এই অবস্থায় কিছুদিন গেলে পরে শয়তান যখন দেখে হাজারবার নিয়ে গেলাম মনটা তার নমাজের বাইরে কিন্তু রাখতে পারলাম না, সে ফিরাইয়া নিয়ে আসে, যে কারণে আল্লাহ তাকে নমাজের পরিপূর্ণ সওয়াব দান করিয়া দেন। কাজেই তার পিছনে মেহনত করিয়া তো লাভ নাই, তার পিছনে যত মেহনত করলাম সমস্ত মেহনত বিফল গেল, কাজেই তারে ছাড়ো। ওই নমাজিরে গিয়া ধরো যার মন একবার দোকানে নিয়ে গেলে আবার ফিরাইয়া আনার চেষ্টা করেন। শয়তান যেদিন থেকে আপনাকে ছেড়ে দেবে এই দিন থেকে আপনার মন আর কোনো সময় নমাজের বাইরে যাবে না, নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনটা নমাজের ভিতরেই থাকবে, তখনই হবে আপনার নমাজ আপনার অহংকার দমন ব্যবস্থা। কোন শ্রেণীর নমাজিদের নমাজ অহংকার দমন ব্যবস্থা হয়? চতুর্থ শ্রেণীর। কোন শ্রেণীর? চতুর্থ শ্রেণীর। আর পঞ্চম প্রকার নমাজি হইল যারা নামাজে যেই মজা পায় দুনিয়ার আর কোন কাজে সেই মজা পায় না। কোন শ্রেণীর নমাজি এরা? পাঁচ নম্বর, পঞ্চম শ্রেণীর নমাজি। এই নমাজির পাঁচ প্রকার নমাজি বুঝে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনি কত নম্বর নমাজি এবং আপনার নমাজের ফলাফল কি। পাঁচ প্রকার নমাজি চিনে থাকলে অবশ্যই প্রত্যেকেই টের পাবেন যে আপনি কত নম্বর নমাজি এবং আপনার নমাজের ফলাফল কি। বুঝে থাকলে বলুন তো কত নম্বর নমাজির নমাজ অহংকার দমন ব্যবস্থা হয়? চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার কে? একটা ট্রেনিং ফাঁস করে আইসে যে মন কে নমাজের সাথে মিলকরণের যে একটা ট্রেনিং আছে, এই ট্রেনিং যে ফাঁস করছে, কেমনে ট্রেনিং ফাঁস করছে? একশোবার নিয়ে গেছে মন তার নমাজের বাইরে শয়তানে, আল্লাহ আমাকে দেখতেছে কথাটা ধ্যান করে একশোবার এই নমাজের মনটাকে ফিরিয়ে আনছে, হাজারবার নিয়ে গেছে হাজারবার ওই ফিরিয়ে আনছে, এটা ট্রেনিং। এইভাবে মন কেন মাঝে ফিরাইয়া আনাকে অভ্যাস বানানির কারণে শয়তান তার মন নমাজের বাইরে নেওয়ার চেষ্টা বর্জন করেছে, তখন সে চতুর্থ প্রকারের নমাজি হয়ে গেছে। ওই চতুর্থ প্রকারের নমাজির মন আর কোনো সময় নমাজের বাইরে যায় না, সে সদা সর্বদা নিজের মনটাকে নমাজের সাথে মিল করতে পারে, নমাজের প্রতিটি কথার সাথে তার মনের মিল হইয়া যায়, নমাজের প্রতিটি কাজের সাথে তার মনের মিল হইয়া যায়, তার নমাজ অহংকার দমন ব্যবস্থা হইয়া যায়, তার নমাজ সত্য সত্যই শান্তির ধর্ম ইসলামের একটা স্তম্ভ হইয়া যায়। বলেন গতানুগতিক ভাবে নমাজ পড়লেই হয় না ট্রেনিং এর মাধ্যমে নমাজ আয়ত্ত করতে হয়? ট্রেনিং এর মাধ্যমে নমাজ আয়ত্ত করতে হয়। মুফাসসিরিনে কেরাম এত চমৎকার কথা লিখেছেন তাফসীরের কিতাবে যে ট্রেনিং ছাড়া যদি একটা মানুষ বাবুর্চি হতে পারে না, ট্রেনিং ছাড়া যদি একটা মানুষ টেইলার হতে পারে না, ট্রেনিং ছাড়া যদি একটা মানুষ কৃষক হতে পারে না, তুমি কেমন করে বুঝলা ট্রেনিং ছাড়া তুমি সত্যিকারের নমাজি হইতে পারবা? কথাটা বুঝতে পারছেন আপনারা? ট্রেনিং ছাড়া বাবুর্চি হওয়া যায়? ট্রেনিং ছাড়া টেইলার হওয়া যায়, ট্রেনিং ছাড়া গৃহস্থ হওয়া যায়। নামাজ কি গৃহস্থির থেকে আরো সহজ নাকি? গৃহস্থির হালের বলদ কি শয়তানে নিয়ে যায় কোনোদিন? গৃহস্থির লাঙ্গল কি কোনোদিন শয়তানে নিয়ে যায় না কোনোদিন? কিন্তু নমাজির মন শয়তানে হাজারবার নিয়ে যায়। যেই গৃহস্থির বলদ শয়তানে চুরি করে না, যেই গৃহস্থির লাঙ্গল জোয়াল শয়তানে চুরি করে না, ওই গৃহস্থী যদি ট্রেনিং ছাড়া হাসিল হয় না, তাহলে যেই নমাজির মন শয়তানে হাজারবার চুরি করে নিয়ে যায়, ওই নমাজ ট্রেনিং ছাড়া তুমি সত্যিকারের নমাজ অর্জন করতে পারবে? তুমি কোন শয়তানের দোকায় পড়েছ? মানে কথা বুঝতে পারছেন? বুঝে থাকলে বলুন তো, যেই নমাজ হবে অহংকার দমন ব্যবস্থা, এটা কি গতানুগতিক নমাজ না প্রশিক্ষণ প্রাপ্ত নমাজ? নমাজের প্রশিক্ষণের সিস্টেমটা আনা হয়েছে একটা হাদিস থেকে, হাদিসটার নাম হাদিসে জিব্রিল, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। এই ধ্যান করতে থাকো নমাজে, হাজারবার শয়তান তোমার মন নিয়ে যাক, হাজারবার ধ্যান করো, নমাজে মন ফিরে আসবে। এই ট্রেনিং যেদিন তোমার শেষ হয়ে যাবে, শয়তান বুঝে ফেলবে যে তোমাকে আল্লাহ নমাজের পরিপূর্ণ সাবধান করতেছে, তোমার মন আর একবারও নমাজের বাইরে নিয়ে যাবে না। ওই দিনের নমাজটা হবে তোমার অহংকার দমন ব্যবস্থা। তোমার মতো নমাজির দ্বারা দুনিয়াতে শান্তির সমাজ গঠন হবে, তোমার মতো নমাজির নমাজ পরকালে জান্নাতের চাবি হবে। আল্লাহ আপনাদের আমাদেরকে ইসলামের পঞ্চস্তম্ভের একটা মাত্র স্তম্ভ নমাজকে কেন শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হইল এবং কিভাবে আমাদের নমাজ শান্তির ধর্মের স্তম্ভ হয় বিষয়টা উপলব্ধি করিয়া আমাদের সেই রকমের সত্যিকারের নমাজ আয়ত্ত করিয়া আমাদের আসল নমাজি হওয়ার, নমাজের সাথে মনের মিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।